বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব। তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 5 জুন, 22 জ্যৈষ্ঠ এবং ফার্সি 15 খরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর দৃষ্টিপাতে রয়েছে জাতিসংঘে ইরানের ভোটের অধিকার স্থগিত রাখার বিষয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং চীন থেকে করোনা ভাইরাসের টিকা কেনা নিয়ে আবারও সৃষ্ট কূটনৈতিক জটিলতা প্রসঙ্গে ঢাকার প্রতিবেদন। এরপর থাকবে শাহ বিরোধী গণ অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, তারপর কথাবার্তা, প্রান্তিক আয়োজনে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল ইসরায়েল, ইয়েদিওত অহরনথের রিপোর্ট। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আবার যুদ্ধ শুরু হবে হামাসের হুঁশিয়ারি। বিএনপি গণতন্ত্রের হত্যাকারী বললেন কাদের, লুটপাটে ব্যস্ত সরকার মির্জা ফখরুলের দাবি। এবং ভারতে করোনা এ পর্যন্ত প্রায় 1400 চিকিৎসকের মৃত্যু, 15 জুন থেকে কথিত লাভ জিহাদ আইনের বাস্তবায়ন শুরু। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওত অহরনুথ এ খবর দিয়েছে। পত্রিকাটির সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর বিশেষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। পত্রিকাটি বলেছে, 11 দিনের যুদ্ধে হামাসের রকেট হামলার মুখে নিরুপায় হয়ে ইসরায়েল যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকার মধ্যস্থতা কামনা করে। যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় এক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীতে। অর্থাৎ ইসরায়েল এ যুদ্ধ করার জন্য এবং যুদ্ধ বিরোধী অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়েছে। পত্রিকাটির তথ্য অনুসারে ইহুদিবাদী ইসরায়েল জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে, যাতে আমেরিকা, মিশর এবং আরও কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। তবে জো বাইডেন প্রশাসনের ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায়নি, ফলে মিশরকে ইসরায়েল বার্তা পাঠায় এবং মার্কিন অনুমোদন নিয়ে মিশর যেন হস্তক্ষেপ করে। এদিকে হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনোয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যের অবয়ব পাল্টে যাবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেওয়ার কয়েকদিন পর কাতার একথা বলল। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। মার্কিন টেলিভিশন চ্যানেল CNBC নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব। গতকাল তার সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেই সব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রতিরোধকামী সংগঠনটি আবার যুদ্ধ শুরু করবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন। সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া পবিত্র জেরুজালেম আলকুস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার হুমকি এখনও বিদ্যমান। সেক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস। সামি আবু জুহরি বলেন, মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি হয়েছে হামাস তা এখনও মেনে চলছে, তবে ইসরায়েলের আচরণের উপর এর ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সংঘর্ষ শুরু হবে। হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরায়েলের রক্ত পিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি বলেছেন, গত কয়েক মাসে দখলদার মার্কিন সেনাদের শতকরা 60% ইরাক থেকে বহিষ্কার করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারি বার্তা সংস্থা ইন্নাকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল তিনি এ তথ্য জানান। কাজেমি বলেন, গত বছর ইরাক সরকার আমেরিকার সঙ্গে 3 দফা বৈঠক করেছে এবং দ্বিতীয় দফা বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুস্তাফা আল কাজেমি জানান, তৃতীয় রাউন্ড বৈঠকের আগে আমরা শতকরা 60% মার্কিন সেনা ফেরত পাঠাতে সমর্থ হয়েছি এবং শীঘ্রই মার্কিন কর্তৃপক্ষ বাকি সেনা ফিরিয়ে নেয়ার একটি সময়সীমা ঠিক করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে এবং এ সম্পর্কের ব্যাপক প্রশংসা করেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যকার সহযোগিতার কারণেই ইরান বিরোধী বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। 2003 সালের প্রথম দিকে সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাত তুলে ইরাকে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও ব্রিটেন। তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি বজায় রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশ আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, লুটপাটে ব্যস্ত দেশটির সরকার। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশ সরকারের সড়ক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার বিএনপিকে এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে অভিহিত করে বলেছেন, বিএনপি নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছে। আজ শনিবার সকালে নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, সেনাপ্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সেনা শাসক জিয়াউর রহমান। 1977 সালে হানা ভোটের নামে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা গুম করেছিল। ওবায়দুল কাদের একথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিকই মনে রেখেছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সকল কর্মকাণ্ডের মূলে রয়েছে দুর্নীতি ও লুটপাট, এমনকি জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকাও তারা লুট করেছে। আজ শনিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। তিনি বলেন, কোভিডে মানুষের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এজন্য মানুষকে বাঁচতে হলে তাদের কাছে ক্যাশ টাকা পৌঁছাতে হবে, তাদের জন্য বরাদ্দ রাখতে হবে, কিন্তু এদিকে সরকারের কোনো ব্যবস্থা নেই। দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, আজকে একটি দানব সরকার আমাদের সবকিছু তছনছ করে দিয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পরিকল্পিত সংগ্রামের মাধ্যমে এসব প্রতিহত করতে হবে বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 43 জনের মৃত্যু হয়েছে। গত 9 মের পর গত 26 দিনে এ ভাইরাসের সংক্রমণ নিয়ে একদিনে এত বেশি মানুষ মারা যায়নি। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল 12,801 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,447 জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 8,09,314 জনে। এদিকে নোয়াখালীতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। কয়েক মাসের তুলনায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মাঝে করোনা শনাক্ত হয়েছে। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে 646 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় সর্বমোট মৃত ডাক্তারের সংখ্যা দাঁড়াল প্রায় 1400। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত 646 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA ওই তথ্য জানিয়েছে। করোনার প্রথম ঢেউয়ে 748 জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনা ভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি। কোভিড সংক্রমিত রোগীদের চিকিৎসা করতে গিয়ে ওই চিকিৎসকরা প্রাণ হারিয়েছেন। IMA সূত্রে প্রকাশ, 2 জুন পর্যন্ত মারা যাওয়া 646 জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল জাতীয় রাজধানী দিল্লিতে, যা করোনা দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে, এখানে 109 জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এছাড়া অন্যান্য রাজ্যেও চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে। IMA-র সাথে যুক্ত একজন চিকিৎসক বলেন, গত বছর সারা দেশে কোভিড-19 কারণে 748 জন চিকিৎসক মারা গিয়েছিলেন, কিন্তু বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত আমরা 646 জন চিকিৎসককে হারিয়েছি। ভারতে IMA চিকিৎসকদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হওয়ার কারণে এটি মনে করা হচ্ছে যে ওই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ মেডিকেল অ্যাসোসিয়েশন 12 লাখ চিকিৎসকের মধ্যে কেবল 3.5 লাখ সদস্যের রেকর্ড রাখে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিজেপি শাসিত গুজরাটে 15 জুন থেকে কার্যকর হচ্ছে কথিত লাভ জিহাদ আইন। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ওই সিদ্ধান্ত নিয়েছেন। এখান থেকে গুজরাটে যারা জোর করে ধর্মান্তরিত করবে এবং প্রতারণামূলকভাবে বিয়ে করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে এই আইন প্রয়োগের নেপথ্যে উদ্দেশ্য হল কোনো প্রলোভন, জবরদস্তি বা কোনো ধরনের সহিংসতা ঘটিয়ে যাতে কেউ কারো ধর্মান্তর না করতে পারে। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত লাভ জিয়াদের আইনকে অনুমোদন দিয়েছেন। লাভ জিহাদ আইনের আওতায় প্রতারণার মাধ্যমে বিয়ে করে জোর করে ধর্মান্তরিত করার ক্ষেত্রে 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। লাভ জিহাদ আইন অনুযায়ী ধর্ম গোপন করে যারা বিয়ে করবে তাদের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অন্যদিকে ধর্মকে আড়াল করে রেখে নাবালিকাকে বিয়ে করলে 7 বছরের কারাদণ্ড বা 3 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ইরানে খুব শীঘ্রই 18 বছরের কম বয়সী শিশু কিশোরদের টিকা প্রদান শুরু করা হবে। ইরানি ভ্যাকসিন কোভ ইরান বারাকাত প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়াং জার্নালিস্ট ক্লাব আজ এ খবর দিয়েছে। তারা আরও জানিয়েছে, বারাকাত ভ্যাকসিন প্রকল্পের গবেষক মিনু মাহরাজ বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক জমায়েতের মতো গণসমাবেশে যোগ দেওয়ার আগে ভ্যাকসিন নেওয়া জরুরি। তিনি বলেন, কোভ ইরান বারাকাত ভ্যাকসিনের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর বলেও তিনি মন্তব্য করেন। মিনু মাহরাজ জানান, তারা ইরানি এই ভ্যাকসিনের গণপ্রয়োগের জরুরি অনুমতির অপেক্ষায় রয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্ক এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন গাজী আব্দুর রশিদ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, ইরান জাতিসংঘে তার সদস্য পদের চাঁদা পরিশোদ না করায় ইরানকে এই সংস্থার সাধারণ পরিষদের ভোটাভুটিতে অংশ নেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হল। ওই চাঁদার পরিমাণ 1,62,51,000 মার্কিন ডলার। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান জাতিসংঘের কাছে ওই চাঁদা পাঠাতে পারছে না। তাই জাতিসংঘের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সন্ত্রাসের কারণেই যে ইরান ওই চাঁদা তো দূরে থাক, খাদ্য ও জরুরি ওষুধও কিনতে পারছে না, সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। জারিফ আরও বলেছেন, সাগরে প্রকাশ্যে দস্যুবৃত্তি করে ইরানের 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রি থেকে যে $110 মিলিয়ন আয় করেছে আমেরিকা, জাতিসংঘ সেই অর্থ থেকে ইরানের বকেয়া চাঁদা সংগ্রহ করতে পারে। একতরফা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যেমন তার তেলের আয় ও বৈদেশিক রপ্তানির আয় সংগ্রহ করতে পারছে না, তেমনি ইরান তার কেনা বিদেশি পণ্যের মূল্যও পরিশোধ করতে পারছে না। জাতিসংঘ মহাসচিবের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসের কারণেই যে ইরান জাতিসংঘের চাঁদা পরিশোধ করতে পারছে না এবং ইরানি জনগণও নানা সংকটের শিকার, এসব বিষয়ে জাতিসংঘ নির্লজ্জভাবে উদাসীন। জাতিসংঘের বৈষম্যমূলক কাঠামোর কারণে ভেটো ক্ষমতার অধিকারী দেশগুলো ও প্রভাবশালী অন্য অনেক দেশ এই বিশ্ব সংস্থার নানা সিদ্ধান্তের উপর প্রভাব ফেলছে। যেমন সৌদি সরকারের আর্থিক সহায়তার কারণে জাতিসংঘ 2016 সালে শিশু ঘাতক সরকারগুলোর তালিকা থেকে রিয়াদের নাম বাদ দেয়, যদিও সৌদি সরকার ইয়েমেনি শিশুদের হত্যা করা সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনেক প্রস্তাব লঙ্ঘনকারী মার্কিন সরকার ও দখলদার ইসরায়েলের নানা অপরাধযোগ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাচ্ছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। চীন থেকে করোনা ভাইরাসের টিকা কেনা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা। চীন বলেছে বাংলাদেশের সাথে টিকা বিক্রি নিয়ে কোনো চুক্তি হয়নি। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়াসহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
চীন থেকে টিকা কেনা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা। এর আগে চুক্তি লঙ্ঘন করে টিকার দাম প্রকাশ করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছে। এবার ঢাকায় নিযুক্ত চীনা উপরাষ্ট্রদূত ওয়ালং ইয়াং আজ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানিয়েছেন, চীন সরকার তো দূরের কথা, সিনোফার্মের সঙ্গে টিকা আমদানিতে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। এই অবস্থায় আবারও টিকা নিয়ে সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা এবং একটা অনিশ্চয়তা। আর এই পরিস্থিতির জন্য কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছে বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন,
এখন এখানে কিন্তু আমরা কোনো মত পার্থক্য দেখছি না। চীনও চাচ্ছে বাংলাদেশের টিকা বিক্রি করতে এবং বাংলাদেশও চীন থেকে টিকা আমদানি করতে চাচ্ছে, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোনো সোর্স নেই।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতা এবং কূটনৈতিক ব্যর্থতায় টিকা আমদানিতে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। তবে চীনের উপরাষ্ট্রদূত আজ জানিয়েছেন, চীনের উপহার হিসেবে 6 লাখ ডোজ টিকা আগামী 13 জুনের মধ্যে ঢাকা আসছে। চুক্তি সই করে অগ্রিম মূল্য পরিশোধ করেও বাংলাদেশ ভারতের কাছ থেকে টিকা না পেয়ে চীনের দ্বারস্থ হয়। করোনা টিকা সংকট মোকাবেলায় চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের সাথে আলোচনা শুরু হয় বেশ কয়েক মাস আগে। বাংলাদেশ চীন টিকা কূটনীতির তৎপরতার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা এবং সময় ক্ষেপণের কারণে টিকা পেতে দেরি হয়েছে বাংলাদেশের মানুষের। এরই মাঝে আলোচনায় আসে অপ্রকাশযোগ্য চুক্তির বিষয়টি, যার জন্য চীনা ভাষায় লেখার স্থানে সই করে ফেলা এক ধরনের চাহিদাপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশাসনিক নানা দুর্বলতার কথাও উঠে আসে জনসমক্ষে। ইতিমধ্যে অপ্রকাশযোগ্য চুক্তির শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার গণমাধ্যমকে জানিয়ে দেন, ডোজ প্রতি $10 বাংলাদেশকে 1.5 কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। চীন অন্য দেশের কাছে যে দামে টিকা বিক্রি করছে তার চেয়ে কম দামে বাংলাদেশকে টিকা দিচ্ছে। এই খবর জানাজানি হলে সেই সব দেশ বাংলাদেশের দামের কথা উল্লেখ করে বাড়তি মূল্য ফেরত চায়। এ নিয়ে চীনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। পরে চীনের কাছে দুঃখ প্রকাশ করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন বলেছেন, চীন বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে আর আমরা বলেছি এটি অসতর্কতার কারণে হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ঐতিহাসিক 15 খোরদাদ বা শাহ বিরোধী গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ঐতিহাসিক 15 খোরদাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। যে কোনো আন্দোলন বা বিপ্লবেরই একটি সূচনা বিন্দু থাকে। ইরানের ইসলামী বিপ্লবেরও একটি সূচনা বিন্দু রয়েছে, আর তা হল ফার্সি 1342 সালের 15 খোরদাদ। ইসলামী বিপ্লব সফল হওয়ার 15 বছর আগে 1963 সালের জুনে 15 খোরদাদের ঘটনা ঘটে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 1979 সালে ইসলামী বিপ্লব বিজয়ের এক মাস পর 15 খোরদাদ আন্দোলন সম্পর্কে বলেছিলেন, ইসলামী বিপ্লবের ইতিহাসে 15 খোরদাদ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যারা সেদিন শাহী অপশাসনের বিরুদ্ধে রাজপথে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তারাই প্রকৃতপক্ষে ইসলামী বিপ্লবের সূচনা করেছিলেন। 15 খোরদাদের রক্তাক্ত ঘটনা কোন প্রেক্ষাপটে কেন হয়েছিল এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্ব তাতে কতটুকু ভূমিকা পালন করেছিল, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আজকের আসর পরিবেশন করছি আমি নাসির মাহমুদ
এবং আমি রিজওয়ান হোসেন। ১৯৬০-এর দশকে মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরানি জনগণের জন্য দুটি মহান কাজ করেন। তিনি কোমের ধর্মতত্ত্ব কেন্দ্রে স্বৈরাচারী শাহ সরকার এবং তার মার্কিন পৃষ্ঠপোষকের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের সূচনা করেন এবং রাজনীতি থেকে ধর্ম পৃথকীকরণের স্লোগান স্তব্ধ করে দিতে সক্ষম হন। পাশাপাশি তিনি ধর্মীয় বিধান অনুসারে জনগণের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আপামর জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। এরকম এক প্রেক্ষাপটে 15 খোরদাদের রক্তাক্ত ঘটনা সংঘটিত হয়েছিল। ফার্সি বছরের তৃতীয় মাসের নাম খোরদাদ এবং এই মাসের 15 তারিখে গণজাগরণ সংঘটিত হয়েছিল বলে এর নাম 15 খোরদাদ আন্দোলন। ইরানের পূর্ববর্তী গণজাগরণের সাথে এর পার্থক্য ছিল এই যে, এতে ধর্মীয় আবেদনের বিষয়টি ছিল স্পষ্ট।
সে সময়ে ইরানের অত্যাচারী শাহ সরকার দেশ থেকে ইসলাম উৎখাতের পরিকল্পনা হাতে নিয়েছিল, অথচ ইরানের জনগণ ইসলামের আবির্ভাবের পর থেকেই ছিল ধর্মপ্রাণ মুসলমান এবং এ কারণে তারা সরকারের ধর্মবিদ্বেষী পদক্ষেপগুলোকে ভালোভাবে নিতে পারছিল না।
বিপ্লবের চূড়ান্ত বিজয় পর্যন্ত ইমামের নেতৃত্বে ইরানি জনগণের স্লোগান ছিল, না প্রাচ্য না পাশ্চাত্য, ইসলামী প্রজাতন্ত্র। 15 খোরদাদের গণজাগরণের দিন শাহের পেটোয়া বাহিনী কয়েক হাজার মানুষকে হত্যা করে, ইমামকে নির্বাসনে পাঠানো হয়। শাহ সরকার ভেবেছিল এর মাধ্যমে দেশে তার ইচ্ছা অনুযায়ী শান্তি অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।
১৫ খোরদাদ সহ পরবর্তীতে ইরানের ইসলামী বিপ্লবে ইমাম খোমেনির নেতৃত্বে প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলতে গেলে আমাদের আরও একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। এখন থেকে প্রায় ১১০ বছর আগে ইরানের তৎকালীন রাজা মুজাফফরউদ্দিন শাহ কাজার জনগণের ব্যাপক আন্দোলনের মুখে দেশ পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়নের নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন। তার আগ পর্যন্ত রাজা বাদশাহদের মুখের কথাই ছিল সংবিধান। ওই ঘটনার তিন বছর পর অসুস্থ মুজাফফরউদ্দিন শাহ তার পুত্র মোহাম্মদ আলীর কাছে রাজতন্ত্রের দায়িত্ব হস্তান্তর করেন।
এদিকে ততদিনে মুজাফফর আলীর ফরমান অনুযায়ী নতুন সংবিধানের আওতায় নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের যাত্রা শুরু হয়েছে, কিন্তু পার্লামেন্ট নতুন শাহ মোহাম্মদ আলীর চাহিদামতো বিল পাশ না করায় তার নির্দেশে পার্লামেন্ট ভবন কামান দাগিয়ে উড়িয়ে দেওয়া হয়। মারা পড়েন অনেকজন প্রতিনিধি। মোহাম্মদ আলী শাহের এই অমানবিক ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। সে সময় শাহের বিরুদ্ধে যে জনরোষ সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে তাকে কঠোর আন্দোলনে পরিণত করা যায়নি।
ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই যুদ্ধে বিজয়ী পক্ষ বিশ্ব মানচিত্রকে নতুনভাবে নিজেদের মতো করে ঢেলে সাজিয়ে নেয়। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মানচিত্র বদলের প্রভাব পড়ে সবচেয়ে বেশি এবং এসব দেশের স্বাধীনতাকামী আন্দোলন তুঙ্গে ওঠে। বহু দেশ এ সময় স্বাধীন হয়ে যায়। 1950-এর দশকের গোড়ার দিকে ইরানও এ ধরনের আন্দোলন থেকে বাদ যায়নি। জনগণের ব্যাপক আন্দোলনের ফলে 1951 সালের মার্চ মাসে ইরানের তেল শিল্প জাতীয়করণ করা হয়।
সে সময় আন্দোলনের নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আলেম সমাজও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, কিন্তু সেই নেতৃত্বেও দৃঢ়তা না থাকার কারণে 1953 সালের আগস্ট মাসে ইঙ্গোমার্কিন ষড়যন্ত্রে তৎকালীন নির্বাচিত ডক্টর মোসাদ্দেক সরকারের পতন ঘটে এবং জনগণের আন্দোলন আরেকবার অস্ত্রের জোরে দমন করা হয়। কিন্তু ওই ঘটনার 10 বছরের মাথায় তেহরান ও কোম শহর সহ সারা দেশে পুনরায় সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। এবারের আন্দোলনের নেতৃত্ব দেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এবং তার সুযোগ্য নেতৃত্বে 15ই খোরদাদের আন্দোলন সংঘটিত হয়।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই তাঁর ধর্মীয় প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টির মাধ্যমে শুধু ইরান নয়, সে সাথে মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারতেন এবং সে অনুযায়ী নিজের কর্মকাণ্ড পরিচালনা করতেন। 1960-এর দশকের গোড়ার দিকে কারারুদ্ধ অবস্থায় ইমামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কাদের সাথে নিয়ে বিপ্লব করতে চান? তিনি এর উত্তরে বলেছিলেন, এখন যারা দোলনায় শুয়ে আছে তারাই হবে একদিন আমার বিপ্লবের হাতিয়ার। বাস্তবে হয়েছিলও তাই। সে সময়কার শিশুরা যখন তারুণ্যে পৌঁছে তখন তাদের নিয়েই 1979 সালের 11ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয় ঘটেছিল, আর এটিই ছিল 15ই খোরদাদ আন্দোলনের চূড়ান্ত পরিণতি।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 5 জুন শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঢাকার নদী দূষণ রোধ হচ্ছে হবেতে বন্দী প্রথম আলো। ভারতের ছায়াতলে আর নেই বাংলাদেশ মানব জমিন। বাড়তি দামে কিনতে হবে চীনের টিকা কালের কণ্ঠ। বৈধতা পাচ্ছেন 14,141 বীর মুক্তিযোদ্ধা যুগান্তর। জামা জুতা ব্যাগ কিনতে টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। কতটা পরিবর্তন, দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক তৃণমূল ভবনে এলেন মমতা। আনন্দবাজার পত্রিকা। অতিমারি না সামলে কৃতিত্ব নিতেই ব্যস্ত ছিল সরকার, কেন্দ্রকে বিঁধলেন অমর্ত সেন। সংবাদ প্রতিদিন। মমতার সাক্ষাতে রাজ্যে আসছেন রাকেশ টিকাইত। দিল্লি টার্গেটে ঝাঁজ বাড়াবে কৃষক আন্দোলন আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, চুপি চুপি কালো টাকার সুযোগ, এটি দৈনিক প্রথম আলোর একটি শিরোনাম। খবরের শুরুতে বলা হয়েছে ঢালাও কালো টাকার সুযোগ শেষ হচ্ছে 30 জুন, তবে আয়কর অধ্যাদেশে শিল্পখাতে কালো টাকার সুযোগ এখনো আছে, ফ্ল্যাটও কেনা যাবে। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে কালো টাকা সাদা করার যে সুযোগ দেয়া হয়, এই সুযোগ দেয়াটাকে আমি চরমভাবে অনৈতিক মনে করি। যেভাবেই কালো টাকা সাদা করা হোক না কেন, এই যে ব্যবস্থাটা রাখা হয় তাতে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় প্রথমত, দ্বিতীয়ত এই অন্যায়ের কারণে আরো দশজন এই রকমের অন্যায় করতে আগ্রহী হয়ে ওঠে। তার মানে সমাজে অন্যায়কে বাড়িয়ে তোলার জন্য সরকারিভাবে একটি ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয় এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে। সেক্ষেত্রে আমি মনে করি দেশের সামগ্রিক নীতি নৈতিকতা এবং সামগ্রিক স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে কঠোরভাবে এই কালো টাকা সাদা করার ব্যবস্থা বন্ধ করতে হবে এবং যারা কালো টাকার মালিক তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। অন্যায়ভাবে যদি কেউ টাকা ইনকাম করে সেই টাকা বৈধ করার ব্যবস্থা সরকার করে দেয় তাহলে এর চেয়ে বড় অপরাধ সমাজে আর কিছু থাকে না। সমাজ বিশৃঙ্খলপূর্ণ হয়ে ওঠার জন্য এই একটিমাত্র পদক্ষেপই যথেষ্ট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
ইসরায়েলে আগ্রাসন অব্যাহত থাকলে আবার যুদ্ধ শুরু হবে বলে হামাস হুমকি দিয়েছে, তাদের কি আরো একটি যুদ্ধ করার ক্ষমতা আছে?
জি, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যে হুমকি দিয়েছে সেই হুমকিকে একেবারে সহজভাবে দেখার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। অন্তত ইহুদিবাদী ইসরায়েল এই হুমকিকে খুব সহজভাবে দেখবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে একটি বিষয় জরুরিভাবে বলতে হয়, সেটি হচ্ছে যে হামাস যুদ্ধ আবার শুরু করতে পারবে কিনা, সেই যুদ্ধ কতদিন টানতে পারবে, এগুলো যতটা বেশি গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন হামাসকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই হুমকি দিতে হচ্ছে। অর্থাৎ যে কারণে হুমকিটা দিতে হচ্ছে সেই কারণটা বন্ধ হওয়া দরকার। ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল যখন তখন ইচ্ছামতো আগ্রাসন চালাবে এই সভ্য জগতে এটা কি মানা যায়? কেন চালাবে? সারা বিশ্ব এটা বসে বসে কেনই বাদ দেখবে? পাশাপাশি মানবতার ধ্বজাধারী পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের এই যে আগ্রাসন সেই আগ্রাসনকে আত্মরক্ষার অধিকার বলে চালিয়ে দিতে চায়, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে আগ্রাসন চালাচ্ছে তা কি আত্মরক্ষার অধিকার নাকি আগ্রাসন? আগ্রাসন এবং আত্মরক্ষার অধিকার কি এক জিনিস? যা হোক, হামাস এবং হিজবুল্লাহর সম্প্রতি যে একটি বৈঠকের খবর আমরা দেখেছি সেটি কিন্তু একটি বিশেষ বার্তা, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। ফলে ইসরায়েলকে একথা ভাবার সুযোগ নেই যে হামাস দুর্বল হয়ে গেছে এই যুদ্ধে এবং হামাস দ্বিতীয়বার যুদ্ধ করতে পারবে না। অতএব এই অবস্থায় আমি মনে করি যে আন্তর্জাতিক বিশ্বের উচিত যে ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া।
তো জনাব সিরাজ ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। সকলের টিকাকরণের আগেই আছড়ে পড়তে পারে করোনা তৃতীয় ঢেউ, আশঙ্কা কেন্দ্রের সংবাদ প্রতিদিনের এক শিরোনামের খবরে লেখা হয়েছে। অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনার দ্বিতীয় ঢেউ। গত এপ্রিল থেকে যেভাবে দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার আতঙ্ক ছড়িয়েছিল সেই গতিতে অনেকটাই হ্রাস টানা গেছে, কিন্তু এখনই সাবধান না হলে ফের বড় সড় সমস্যার সামনে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন নীতি আয়োগের সদস্য ডাক্তার বিনোদ পল। তিনি জানিয়েছেন, মানুষ যদি গা ছাড়া মনোভাব নিয়ে থাকে তাহলে অচিরেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। অতিমারি না সামলে কৃতিত্ব নিতেই ব্যস্ত ছিল সরকার। কেন্দ্রকে বিঁধলেন অমর্ত্য সেন, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। করোনা সংক্রমণকে রোখার জন্য পদক্ষেপ গ্রহণ না করেই নিজেদের কাজের কৃতিত্ব আদায় করতে ব্যস্ত ছিল কেন্দ্র। এই সিজোফ্রেনিয়ার ফলে দেশ জুড়ে এমন ভয়াবহ চেহারা ধারণ করেছিল সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এভাবেই মোদি সরকারকে কাঠ গড়ায় তুলে আক্রমণ সানাতে দেখা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। শুক্রবার রাষ্ট্রীয় সেবা দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় একথা বলেন তিনি। এদিকে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, পরিবেশ রক্ষায় সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত গড়ে তুলতে সক্ষম হয়েছে ভারত। শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা সাক্ষাতে রাজ্যে আসছেন রাকেশ টিকাইত। দিল্লি টার্গেটে ঝাঁঝ বাড়াবে কৃষক আন্দোলন, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই আন্দোলনকে কেন্দ্র করে নতুন সমীকরণ সামনে আসছে। আগামী 9 জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসছেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইত। 21-এর বিধানসভা ভোটে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় তাকে শুভেচ্ছা জানাতে রাজ্যে আসছেন তিনি। আপাতত সেটাই মনে হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের পাওনা 5,000 কোটি টাকা অবিলম্বে দিন, নির্মলাকে চিঠি অমিতের, আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তৃণমূল। আর এবার পশ্চিমবঙ্গের পাওনা 5,000 কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ওয়াল ফাজর 8 অভিযানের প্রভাব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইরাকি বাহিনীর হাতে ইরানের মেহরান শহরের পতন ও অল্প সময়ের ব্যবধানে সেটি পুনরুদ্ধার নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওয়াল ফাজর 8 অভিযানে ইরান বড় ধরনের সাফল্য অর্জন করার পরপরই পশ্চিমা দেশগুলো প্রথম প্রতিক্রিয়াতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমিয়ে দেয়। ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ কমিয়ে দিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়। এমনকি তেলের দাম ব্যারেল প্রতি $6 পর্যন্ত নামিয়ে আনা হয়। এ কাজে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো পাশ্চাত্যকে সর্বোচ্চ সহযোগিতা করে। এসব দেশ তেল উৎপাদন চাহিদার তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দিয়ে আন্তর্জাতিক বাজার এক প্রকার তেলে ভাসিয়ে দেয়। এভাবে 1-2 বছর পর্যন্ত তেলের দাম কমিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিয়াদ।
এদিকে ওয়াল ফাজর 8 অভিযানে পরাজিত হয়ে দেশের অভ্যন্তরে ও বাইরে ইরাকের সাদ্দাম সরকার এতটা চাপের মুখে পড়ে যায় যে তা থেকে বেরিয়ে আসার জন্য দেশটি ব্যাপক সামরিক ও রাজনৈতিক তৎপরতা শুরু করে। ইরাকি বাহিনী ইরানের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করে। ওই বিমানে ইরানের কয়েকজন সংসদ সদস্য ছিলেন। এমনকি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-তে নিযুক্ত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতিনিধি আয়াতুল্লাহ মাখাল্লাতে ওই বিমান ভূপাতিত করার ঘটনায় শহীদ হন। ইরাকি বাহিনী একই সঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের হাফতাপ্পে স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। এছাড়া ইরানের কয়েকটি অর্থনৈতিক ও শিল্পকেন্দ্রেও হামলা চালায় আগ্রাসী ইরাকি বাহিনী।
ফাও দখলের অভিযানের আগ পর্যন্ত ইরাকের সামরিক কৌশল ছিল আত্মরক্ষামূলক, অর্থাৎ তারা সীমান্ত এলাকাগুলোতে কাঁটা তারের বেড়া, পরিখা খনন কিংবা মাইন পুঁতে রেখে তার পেছনে অবস্থান নিয়ে ইরানের যে কোনো হামলা থেকে আত্মরক্ষা করার কৌশল অবলম্বন করেছিল। কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট আট অভিযানে ইরানের কাছে শোচনীয় পরাজয় স্বীকার করার পর ইরাকি বাহিনী আক্রমণাত্মক অবস্থানে চলে যায়। ইরাক ও ইরানের 1,000 কিলোমিটারেরও বেশি সীমান্তের বিভিন্ন ফ্রন্টে তারা ইরানের যোদ্ধাদের উপর আক্রমণ করে বসে। বাগদাদ এভাবে ফাও উপত্যকায় ইরানের হাতে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে।
এ সময় ইরাকের চালানো অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান ছিল সাদ্দাম বাহিনী কর্তৃক ইরানের সীমান্তবর্তী মেহরান শহর দখল করা। 1986 সালের 17 মে ইরাকি সেনারা এই শহর দখল করে নেয়। এর আগে ইরানি যোদ্ধারা ওয়াল ফাজর 3 অভিযান চালিয়ে শহরটিকে একবার ইরাকের কাছ থেকে পুনরুদ্ধার করেছিলেন। 1980 সালে ইরানের ওপর ইরাকি সেনারা আগ্রাসন চালানোর পর প্রথম তারা ইরানের যে শহরটি দখল করেছিল সেটি ছিল এই মেহরান। পরবর্তীতে 1982 সালে ইরানি যোদ্ধারা ওয়াল ফাজর 3 ও ওয়াল ফাজর 5 অভিযান চালিয়ে মেহরান শহরকে শত্রু সেনামুক্ত করেছিলেন। কিন্তু 1986 সালের মে মাসে সাদ্দাম বাহিনী এই শহর পুনর্দখল করে। তবে এবার ইরাকি বাহিনী শহরটিকে বেশি দিন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ইরানি যোদ্ধারা 2 মাসের মাথায় 1986 সালের এই জুলাই মাসে মেহরান থেকে ইরাকি সেনাদের হটিয়ে দেন।
ইরাকি সেনারা মেহরান শহরে আগ্রাসন চালালে এটির নিরাপত্তা রক্ষায় নিয়োজিত 7 ব্রিগেড ইরানি সৈন্য পশ্চাদপসরণ করেন। ইরাকি বাহিনী মেহরান শহরে হামলা চালিয়েছিল ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী মুনাফিকিন গোষ্ঠীর সহযোগিতায়। শহরটি দখলের পর ইরাক ঘোষণা করে তারা ফাও দ্বীপের বদলে ইরানের মেহরান শহর দখল করেছে এবং এটির নিয়ন্ত্রণ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইরানের হাতে ফিরিয়ে দেবে না। এবার দর কষাকুষির মাধ্যমে ইরানের কাছ থেকে ফাও দ্বীপ পুনরুদ্ধার করার সুযোগ তৈরি হয়েছে বলে মেহরান দখলের অভিযান ছিল বাগদাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাক সরকার এ ঘটনায় এতটা উৎফুল্ল হয় যে এ উপলক্ষে বাগদাদের 40 বার তোপধ্বনি করা হয়।
মেহরান শহর হাতছাড়া হয়ে যাওয়ার পর ইরানি সেনা কমান্ডাররা তাৎক্ষণিকভাবে এটি পুনরুদ্ধারের অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এই অভিযানের নাম দেয়া হয় কারবালা 1। অভিযানের দ্বিতীয় দিনেই ইরানি যোদ্ধারা আগ্রাসী ইরাকি বাহিনীর কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করতে সক্ষম হন। কারবালা 1 অভিযানে মেহরান ছাড়াও ইরাকি বাহিনীর দখলে থাকা আরও প্রায় 220 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়। অভিযানে ইরানের সেনা কমান্ডারদের পরিকল্পনার বাইরেও বেশ কিছু এলাকা পুনরুদ্ধার হয়ে যায়। কারবালা 1 অভিযান ছিল ইরাকি বাহিনীকে আবার আত্মরক্ষামূলক অবস্থানে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য। ইরাকি বাহিনী মেহরান থেকে বিতাড়িত হওয়ার পর যুদ্ধের শেষ পর্যন্ত নতুন করে আর কোনো ইরানি ভূখণ্ড বা শহরের দিকে চোখ তুলে তাকায়নি, বরং নিজের সীমান্ত ধরে রাখতে সচেষ্ট হয়।
ইরাকি বাহিনী ইরানের হাতে দখল হওয়া ফাও উপত্যকা পুনরুদ্ধারের মুক্তপণ হিসেবে মেহরানকে ব্যবহার করতে চেয়েছিল। একই সঙ্গে ইরাকি সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করতেও মেহরান দখল ছিল তাদের একটি কৌশল। কিন্তু তাৎক্ষণিকভাবে ইরানি যোদ্ধারা শহরটি পুনরুদ্ধার করার ফলে বাগদাদের সেসব পরিকল্পনা ভেস্তে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলি এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে এবং কারবালা 1 অভিযানের মনস্তাত্ত্বিক প্রভাব বিশ্লেষণ করতে শুরু করে। লন্ডন থেকে প্রকাশিত ম্যাগাজিন ফরেন রিপোর্ট এক প্রতিবেদনে জানায়, স্বাভাবিক নিয়মে মেহরান দখলের আলাদা কোনো বিশেষত্ব নেই। কৌশলগত দিক দিয়ে এটি দখলের যতটা না গুরুত্ব রয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। এছাড়া সামরিক বিশ্লেষকদের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায়, মেহরান দখলের অভিযান ইরাকের পরাজয় মনস্তাত্ত্বিক দিক দিয়ে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে, কারণ ইরাকিরা তাদের ফাও দ্বীপ দখলের বদলা নিতে ইরানের এই শহরটি দখল করেছিল।
এদিকে ইরানের কাছে ফাও দ্বীপ হাতছাড়া হয়ে যাওয়া এবং এটি পুনরুদ্ধার করতে না পারার কারণে পাশ্চাত্যের পাশাপাশি নিজের আঞ্চলিক সহযোগীদের কাছে অপমানজনক অবস্থায় পড়ে যায় ইরাকের সাদ্দাম সরকার। আর এর সঙ্গে যুক্ত হয় মেহরান দখল করে হাতছাড়া হয়ে যাওয়ার অপমান। মার্কিন দৈনিক নিউজ উইক এক বিশ্লেষণে জানায়, ফাও এর পর মেহরানও ইরাকের হাতছাড়া হয়ে যাওয়ার পর সাদ্দাম সরকারের প্রতি মার্কিন কর্মকর্তাদের আস্থা মারাত্মকভাবে কমে গেছে এবং বাগদাদের প্রতি অস্ত্র সাহায্য সীমিত করে ফেলেছে ওয়াশিংটন। এদিকে ফাও এবং মেহরানে পরপর দুটি সফল অভিযানের ফলে ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে যুদ্ধের সমাপ্তি টানার আশা জেগে ওঠে। তেহরানে এ ধারণা প্রবল হয়ে ওঠে যে সামরিক উপায়ে যুদ্ধের ইতি টানা সম্ভব।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আসরের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধারণা দিয়েছিল ইসরায়েল, ইয়েদিওত অহর্নতের রিপোর্ট। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আবারও যুদ্ধ শুরু হবে, হামাসের হুঁশিয়ারি। বিএনপি গণতন্ত্রের হত্যাকারী বললেন ওবায়দুল কাদের, মির্জা ফখরুলের অভিযোগ লুটপাটে ব্যস্ত সরকার। এবং ভারতে করোনা এ পর্যন্ত প্রায় 1400 চিকিৎসকের মৃত্যু, গুজরাটে 15 জুন থেকে কথিত লাভ জিহাদ আইনের বাস্তবায়ন শুরু। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফ রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।